1979 সালের 20 মার্চ তারিখে আমরা শ্রীযুক্ত উল্লাংশ দেখে ব্যারাকপুর সংগ্রহালয়ে পেয়েছি। নিখিল বঙ্গ ছাত্র সমিতির সাধারণ সম্পাদক হিসাবে 1929 সাল থেকেই ইনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার বহুমুখী কর্মজীবনে অনেক ক্ষেত্রে, যেমন বিহার ভূমিকম্পের পরে গান্ধীজির মেদিনীপুর সফরের সময় ও নোয়াখালীতে গান্ধীজির পদযাত্রাকালে, তিনি গান্ধীজির ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। আমরা আজ তার এই উপস্থিতির সুযোগে তার কাছে গান্ধীজি সম্বন্ধে কিছু শুনতে চাই। শ্রী দের বয়স বর্তমানে 63 বছর চলছে। অনুংশবাবু, আপনি আমাদেরকে গান্ধীজি সম্বন্ধে কিছু বলুন।
গান্ধীজির বিষয়ে বলতে গেলে কি বলবো আর কি বলবো না এক সমস্যায় পড়ে যাই। তাছাড়া নিজের কথা এত এসে যায়, সেজন্য সংকোচবোধও হয়। তবু কিছু বলছি। শ্রদ্ধেয় সতীশচন্দ্র দাশগুপ্ত মশায়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। এ কারণ মহাত্মা গান্ধীর খুব কাছাকাছি আসার সুযোগ পাই। ইংরেজি 1934 সনে বাংলাদেশের হরিজন সেবক সংঘের সম্পাদকের ভার গ্রহণ করি। তখন সতীশবাবু আমার সভাপতি। কার্যব্যাপদেশে ময়মনসিংহ জেলার গারো পাহাড়ের নিম্নভূমিতে আদিবাসী হদি, হাজং ও গারোদের মধ্যে গ্রামে থেকে কিছুদিন কাজ করেছিলাম। সে সময় ওই কাজের রিপোর্টের কপি ওয়ার্ধায় গান্ধীজির কাছে আমাকে পাঠাতে হতো। তারও পূর্বে বিহার ভূমিকম্পের ধ্বংসলীলার অব্যবহিত পরে মুঙ্গেরে শ্রী শিশির বানার্জী সহ দীর্ঘদিন বিহারে রিলিফের কাজে ছিলাম। তখন গান্ধীজি রিলিফের কাজ দেখতে মুঙ্গেরে আসেন। বিহারের ভূতপূর্ব প্রধানমন্ত্রী শ্রী কিষণ সিং মুঙ্গের জেলার রিলিফের কাজে অফিসার ইনচার্জ ছিলেন। আমাকে সে সময় মুঙ্গেরে অফিসের অফিস সেক্রেটারি হিসাবে দীর্ঘদিন কাজ করতে হয়েছিল। গান্ধীজি মুঙ্গেরে আসলে তার সাক্ষাৎ সংস্পর্শে আমার আসবার সৌভাগ্য হয়েছিল। মেদিনীপুর বন্যার পরে স্থানীয় অবস্থা সচক্ষে দেখতে গান্ধীজি 1945 সনের শেষে তমলুক ও কাথি অঞ্চলে আসেন। মেদিনীপুর যাওয়ার পূর্বে ও পরে গান্ধীজি সোদপুর খাদি প্রতিষ্ঠানে কয়েকদিন অবস্থান করেন। গান্ধীজিকে এগিয়ে আনবার জন্যে সতীশবাবু আমাকে খড়গপুরে পাঠান। তারপর গান্ধীজির সঙ্গে তমলুক যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। পরবর্তীকালে নোয়াখালী শান্তি মিশনের কাজে গান্ধীজি যখন সোদপুর আসেন, তখনও বর্ধমান স্টেশন থেকে গান্ধীজির সঙ্গে আসতে সতীশবাবু আমাকে পাঠিয়েছিলেন। এবং গান্ধীজির নোয়াখালী যাবার সময় তার সঙ্গে একই ট্রেনে গোয়ালন্দ হয়ে কিউই স্টিমারে ও চাঁদপুর এবং সেখান থেকে ট্রেনে চৌমুহনি পৌঁছে সেখানকার শ্রী যোগেন মজুমদার মশায়ের বাড়ি উঠি। নোয়াখালীতে কাজীর হিল ক্যাম্পকে কেন্দ্র করে কাজ করার সময় আমতুল সালাম বেনের উপবাসের ক্ষেত্র শিরন্দী গ্রাম এবং ওই এলাকার মুসলমানদের সদ্বুদ্ধি জাগিয়ে তোলার কাজে গান্ধীজি আমাকে পাঠান। ঈশ্বর কৃপায় আমতুল বেনের উপবাস ভালোভাবে শেষ হয় এবং উপবাস ভঙ্গের সময় গান্ধীজি শিরন্দী আসেন। আশেপাশের গ্রামের মুসলমানদের সাময়িকভাবে হলেও শুভবুদ্ধি জাগ্রত হয়েছিল। এই কাজের সময় থেকেই গান্ধীজির সঙ্গে আমার এক ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। গান্ধীজি এর কয়েকদিন পরেই শ্রীরামপুর গ্রামে যান এবং কয়েকদিন সেখানে থাকেন। শ্রীরামপুরে একদিন গান্ধীজি আমাকে ডেকে বললেন, তোমার জন্য একটা দায়িত্বপূর্ণ কাজ রেখে দিয়েছি। বিহারে মুসলমানদের সঙ্গে সেখানকার কংগ্রেস গভর্নমেন্ট সুবিচার করছে না বলে আমি কেবলই পত্র পাচ্ছি। এই কাজের জন্যে আমি শ্রী অমিয় চক্রবর্তীকেও এখানে আসতে তার পাঠিয়েছি। অমিয়বাবু রবীন্দ্রনাথের একান্ত সচিব ছিলেন। তোমরা দুজনে আমার চোখ দিয়ে বিহারের অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে রিপোর্ট পাঠাতে থাকবে। এখন বলো, তোমরা দুজনে এ কাজ কিভাবে করবে, একসঙ্গে থেকে না ভিন্ন ভিন্ন অঞ্চলে থেকে? আমি বাপুকে বলি, আমরা দুজনে একই সঙ্গে কোনো স্থান দেখে ওখানকার অবস্থা নিজেদের মধ্যে আলোচনা করে আপনার কাছে যতটা সম্ভব এক মতের এক সুরের রিপোর্ট হলেই কাজ ভালো হবে, নতুবা ভ্রান্তি সৃষ্টি হবে। তবে আপনার চোখ দিয়ে সাম্প্রদায়িক মনোমালিন্য দেখার কাজ আমি কি পারবো? খুব সজাগ থেকে চেষ্টার ত্রুটি করব না এ কথা বলতে পারি। মনে হলো আমার উত্তর শুনে বাপু খুশি হলেন। তিনি বললেন, আমিও তোমাদের দুজনের একসঙ্গে কাজ করার কথা ভেবে রেখেছি। অমিয়বাবু সঙ্গে থাকলে রিপোর্ট লেখার কাজও ভালো হবে। অবশ্য পরে আমাদের এই বিহার সফর করতে হয়নি। ইতিমধ্যে পদযাত্রার ক্রম হিসেবে বাপু চণ্ডীপুর গ্রামে এসেছেন। একদিন বাপু সান্ধ্য প্রার্থনা ভাষণের পর আমাকে ডেকে বলেন, তোমাকে ও মুবাবুকে বিহার পাঠাবো স্থির করেছিলাম, কিন্তু তা আমাকে বাতিল করতে হলো। বিহারের কংগ্রেস গভর্নমেন্টে উচ্চপদস্থ ব্যক্তির মারফত ওখানকার বিস্তৃত রিপোর্ট আমাকে পাঠিয়েছে এবং এরপরে সেখানে আমার লোক পাঠাবার পথ বন্ধ হয়েছে। আমি বাপুকে বলি, আমি এক বড় দায়িত্ব থেকে বেঁচে গেলাম ঠিকই, কিন্তু আপনার দিক থেকে লোক পাঠানো ভালো ছিল বলে আমি মনে করি। উত্তরে তিনি বলেন, তোমার কথা বুঝি, কিন্তু আমার পক্ষে লোক পাঠাবার সুযোগ তো আর নেই। অবশ্যই পরবর্তীকালে সম্ভবত সপ্তাহ তিনেকের মধ্যে বাপু যখন হাইমচরে, তখন একদিন ডক্টর সৈয়দ মাহমুদের প্রাইভেট সেক্রেটারি বাপুর সঙ্গে দেখা করেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ফজলুল হক সাহেবও হাইমচরে এসে যান এবং খুব জোরের সঙ্গে বিহারে মুসলমান নির্যাতনের কাহিনী বাপুকে শোনান। ফলে বাপু নোয়াখালীর কর্মসূচি বাতিল করে অবিলম্বে বিহার রওনা হলেন। গান্ধীজির বিহারে অবস্থিতির সময় একাধিকবার শ্রী সতীশবাবু আমাকে বাপুর কাছে পাঠান। প্রথমবার যখন গোলাম সারওয়ার তার দলবল সহ পুনরায় নতুন করে নোয়াখালীর হিন্দুদের বিরুদ্ধে গোলমাল বাঁধাবার চেষ্টায় ছিলেন, বাপু তখন তার সেক্রেটারির সহ ডক্টর সৈয়দ মাহমুদের পাটনার বাড়িকে কেন্দ্র করে কাজ করছিলেন। আমি বেলা 12টার কাছাকাছি পাটনায় বাপুর কাছে পৌঁছি। বাপুর নিকট কোনো কর্মী পথভ্রমণের পর এলে পথে তার কোনো কষ্ট হয়েছে কিনা সর্বদাই তিনি জেনে নিতেন, এমন আন্তরিকভাবে খুঁটিনাটি জিজ্ঞাসা করতেন যে তাতে কর্মীর মনে গভীর রেখাপাত করত, অন্তরের স্পর্শ সে পেত। এই অন্তরের যোগসূত্রই গান্ধী নেতৃত্বের উৎস বলে আমার মনে হতো। এতে বাহ্য শিষ্টাচার বলে কিছু ছিল না, ছিল আন্তরিকতায় পূর্ণ। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, গান্ধীজি সোদপুরে অবস্থানের সবসময় তার ও বাপুর পার্টির কাজের জন্য কলকাতার অনুরাগীদের মধ্যে হতে মোটর গাড়ি আসত। সোদপুরে একদিন ড্রাইভার্সদের মধ্যে কথা হচ্ছে, এমন সময় আমি উপস্থিত। ড্রাইভার্সরা বললেন, তারা যখনই গান্ধীজি কোনো স্থানে নিয়ে গিয়েছেন, গাড়ি থেকে নামবার সময় এমন কোনো সময় হয়নি যখন বাপু প্রথমে তাদের নমস্কার না জানিয়ে বা ধন্যবাদ না দিয়ে চলে গিয়েছেন। বাপুর মন ছিল সদা জাগ্রত। আমি বাপুর কাছে পাটনায় পৌঁছলে তিনি বললেন, বিকেল 3:30 তিনি এক দূরের গ্রাম পরিদর্শনে যাবেন, তখন আমাকে সঙ্গে নিয়ে পথে নোয়াখালীর অবস্থা শুনবেন। এর মধ্যে আমি যেন খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে নিই। নির্ধারিত সময়ের একটু পূর্বে আমাকে ডেকে পাঠান। আমি বাইরে এসে দেখি গান্ধীজির ও পার্টির জন্য কয়েকখানা মোটর গাড়ি প্রস্তুত এবং আব্দুল গফর খাঁ সাহেব, বিহারের কয়েকজন মন্ত্রী এবং আরও কিছু লোক সেখানে উপস্থিত। বাপু তার নির্দিষ্ট গাড়িতে উঠেই বললেন, কোথায় অরুণাংশ? তিনি আমাকে অরুণাংশই বলেই ডাকতেন। আমাকে তার পাশে পিছনের সিটে বসতে বললেন। আব্দুল গফর খাঁ সাহেব সামনের সিটে ড্রাইভারের পাশে বসলেন। সেদিন গরুভা বলে একটা বেশ দূরের গ্রামে বাপুর যাওয়ার ব্যবস্থা ছিল। গাড়ি চলতে আরম্ভ করলেই বাপু খুঁটিয়ে খুঁটিয়ে নোয়াখালীর অবস্থা জানতে লাগলেন। গরুহা পরিদর্শনের পর পাটনা ফেরার সময় বাপু আমাকে তার গাড়িতে পিছনের সিটে আবার ডেকে নিলেন। বেশ মনে আছে, সূর্য তখন পশ্চিমে অস্তগামী। বাপু আমাকে প্রশ্ন করলেন, বাংলাদেশে কেহ কেউ নাকি বাংলাদেশ বিভক্ত করার কথা চিন্তা করছেন? আমি উত্তরে বলি, এই সেদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে পাঞ্জাব বিভক্ত করার প্রস্তাব পাশ হয়েছে। পাঞ্জাব ভাগ হলে বাংলা বিভাগ অপরিহার্য বলে আমার ধারণা। বাপুর স্বর তীক্ষ্ণ হয়ে উঠল। তিনি বলতে লাগলেন, বলো কি, যে বাংলা বিভক্ত হওয়ার বিরুদ্ধে কারজানের সময় এত সংগ্রাম এত ত্যাগ স্বীকার করেছে, সে আজ বিভাগ মেনে নেবে? আমি বাপুকে বললাম, পাঞ্জাবের বেলা কংগ্রেস ওয়ার্কিং কমিটি তো বিভাগ মেনে নিয়েছে দেখছি। বাপু তক্ষণি বললেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইজ নট ইনফলিবল, তাদের ভুল হয়েও তো থাকতে পারে। আমি সঙ্গে সঙ্গে বলি, এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আপনার সঙ্গে পরামর্শ না করেই ওয়ার্কিং কমিটি নিল কিভাবে? উত্তর তিনি পাশ কাটিয়ে বললেন, আই হ্যাভ আস্কড কৃপালানিজি টু মিট মি অ্যান্ড হি ইজ এক্সপেক্টেড হিয়ার এনি ডে। এই সময় বাপুর সঙ্গে আমাকে বেশ কিছুদিন পাটনায় থাকতে হয়। তখন প্রফেসর নির্মল বসু মশাই গান্ধীজির সঙ্গে ছিলেন না। আমি বাপুর নোয়াখালী তথা বাংলাদেশের কাজে সাহায্য করতে থাকি। সাইক্লোস্টাইল নোয়াখালী দিনলিপি ও তাকে পড়ে শোনাতাম। বাপুর বাংলা ভাষা শেখার কাজেও সাহায্য করতাম। খুব ভোরে প্রার্থনার পর খানিকটা সময় তিনি এতে দিতেন। বলতেন, প্রতিদিন যদি অল্প সময় করেও নিষ্ঠার সঙ্গে কোনো কাজ অভ্যাস করা যায়, তার ফল দূর প্রসারী হয়। গীতা অধ্যয়নে এই পদ্ধতি অনুসরণে বাপু বিশেষ ফল পেয়েছেন তা বলেন, বাংলাদেশে কাজ করার উদ্দেশ্য আছে বলেই যে বাংলা ভাষা শিখছেন তাও বলেন। তদানীন্তন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে আলোচনার জন্যে পাটনা থেকে দিল্লি যাত্রায় বাপুর সঙ্গে আমি দিল্লি যাই, সেখানেও তিনি প্রতিদিন অল্প করে সময় বাংলা ভাষা শেখাতে দিতেন। পাটনায় অবস্থানকালে একদিন ময়দানে সান্ধ্য প্রার্থনা সভার পরে ডক্টর মাহমুদের বাড়ি ফিরলে বাপুর নিকট শ্রদ্ধেয় সতীশবাবুর একমাত্র কন্যা শ্রীমতী তরলিকা সেনের স্বামী অমিয় সেনের মৃত্যু সংবাদে তার পৌঁছে শ্রীযুক্ত ক্ষিতিশচন্দ্র দাশগুপ্ত মশাই টেলিগ্রাম পাঠিয়েছিলেন। আমার হাতে টেলিগ্রামখানা আসে, সেটা হাতে নিয়ে আমি বাপুর নিকট যাই এবং বলি, বাপু একটা খুব দুঃসংবাদের টেলিগ্রাম এসছে। বাপু বললেন, রিড আউট। আমি বাপুর সঙ্গে হিন্দিতে কথা বলার মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করতাম এবং তিনিও আমার সঙ্গে ওইরূপ কখনো কখনো বলতেন। অমিয়বাবুর তিরোধানের সংবাদে বাপু ক্ষণকাল গম্ভীর ও স্তব্ধ হয়ে গেলেন। আমাকে বললেন, একটা টেলিগ্রাম পাঠাবো, লিখে নাও। উত্তরে খিচিরবাবুকে বললেন, রিগ্রেট ওমিওস ডেথ, হোপ হাওয়ার তরলিকা আদার্স ব্রেভ দেমসেলভস ফর ফার্দার সার্ভিস অ্যান্ড এন্ডেভার টু বিলিভ দ্যাট ডেথ ইজ দ্য সিনসিয়ারেস্ট ফ্রেন্ড উই হ্যাভ ইন দ্য ওয়ার্ল্ড। বাপু টেলিগ্রাম ডিকটেট করে আমার দিকে তাকিয়ে বললেন, কি কিছু যেন বলবে। আমি বলি, বাপু, ঘনিষ্ঠ লোক চিরদিনের জন্য বিদায় নিলে দুঃখ যে এসে যায়। বাপু বলতে লাগলেন, সতীশবাবুর দ্বিতীয় ছেলে রাজার মৃত্যু সংবাদ সতীশবাবু পান সবরমতী আশ্রমে, তখন তিনি কয়েকদিনের জন্য এসেছিলেন। সতীশবাবু সারাদিনের কার্যক্রমে এতটুকুও ব্যতিক্রম দেখা যায়নি সে সময়। দীর্ঘদিনের সাথী তুমি সতীশবাবুর, জীবন ও মৃত্যুর মধ্যে ভেদ নেই, এই ভাব তোমার কাছে সহজ হয়েছে এই আশাই তো করি। এই ছিলেন বাপু, নিরলস জীবন, নিজে আচরী ধর্ম, অনুগামীদের কাছে তা তুলে ধরা তার স্বভাব নিহিত ছিল। এমন একটা মর্যাদা তিনি প্রত্যেককে দিতেন যে অন্তত সেই সময়ের জন্য তাদের চরিত্র উচ্চতর গ্রামে উঠতই। তার শিক্ষা দেওয়ার পদ্ধতি অনবদ্য, এই জন্যই হিরোজ ওয়ার মেড আউট অফ ক্লে। বাপুর সঙ্গে থাকাকালীন বাংলাদেশ সম্বন্ধে যত গুরুত্বপূর্ণ বিষয়ই হোক না কেন, আমাকে না জানিয়ে না দেখিয়ে কোনো স্টেটমেন্ট বা চিঠি তিনি পাঠাতেন না। মনে পড়ছে পাটনায় একদিন কিছুটা বিতর্কমূলক বিষয়ে শহীদ সারওয়ানিকে লেখা চিঠির ড্রাফট বাপুর মৌনদিবসে আমাকে দিয়ে একখানি স্লিপে লিখলেন, আইদার কনভিন্স মি অর বি কনভিন্সড। তার মহান নেতৃত্বে জনসাধারণ বিদেশি সরকারের কাছ থেকে কতই না নির্যাতন সহ্য করেছে এবং পিষ্ট না হয়ে যে আরো ত্যাগ শিকারে উদ্বুদ্ধ হতো, তার মধ্যে বড় একটা অংশ যে গান্ধীজির নিষ্কলুষ চরিত্রের মাহাত্ম তাতে আমার সন্দেহ নেই। এক অদ্ভুত জাদু শক্তিতে দেশের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত জনগণের মধ্যে জাগৃতি এনেছিলেন। জাদু শক্তিতে দেশের এক প্রান্ত, এই লোকোত্তর চরিত্রের বহুমুখী প্রচেষ্টা আমরা যতই অনুধাবন করব ততই আমরা লাভবান হব। জাতির এই দারুণ দুর্দিনে বাপুর আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করছি। জয়তু গান্ধীজি।
অরুণাংশবাবু, আপনি আজ আমাদের এখানে এসে গান্ধীজির সম্বন্ধে যে স্মৃতিকথা আমাদেরকে শোনালেন, সেজন্য আপনি আমাদের আন্তরিক প্রীতি গ্রহণ করুন।